এলিয়াহ নম্বর ৫ ভবিষ্যৎবাণীময় নীরবতা।
এলিয়া যখন আহাবকে সমগ্র ইসরায়েলকে কার্মেলে আহ্বান করালেন, তা পূর্বাভাস দিয়েছিল যে ঈশ্বর নির্যাতনের সাড়ে তিন বছর পর ১৭৯৮ সালে কলিসিয়াকে অন্ধকার যুগ থেকে বের করে ১৮৪৪ সালে এবং এরপর ১৮৬৩ সালে তাদেরকে নিয়ে গেলেন। ওই তিনটি তারিখ সাত সময়কালের কাঠামোর শেষ তিনটি মাইল ফলক, যেমনটি ঈশাইয়া সপ্তম অধ্যায়ে উপস্থাপন করেছেন।
১৭৯৮, ১৮৪৪ ও ১৮৩০ সালের একই ইতিহাসটি প্রতীকমূলকভাবে প্রতিফলিত হয়েছিল যখন মোশি ইসরায়েলের সন্তানদের মিশরের দাসত্ব থেকে বের করে সিনাই পর্বতে নিয়ে গিয়েছিলেন। প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের ইতিহাস মিলারাইট আন্দোলনকে প্রতিনিধিত্ব করে, যা ১৭৯৮ সালে সময়ের সমাপ্তিতে শুরু হয়ে ১৮৩০ সালে আন্দোলনটি একটি গির্জায় পরিণত হওয়া পর্যন্ত চলেছিল। এলিয়া ও মোশি মিলারাইট ইতিহাসের দুই প্রধান সাক্ষী এবং প্রকাশিত বাক্য পুস্তকে তৃতীয় স্বর্গদূতের ইতিহাসকালে তারাই দুই প্রধান সাক্ষী।
মিলারাইট আন্দোলন প্রকাশিত বাক্য চদরের শাশ্বত সুসমাচারের সূচনাকে চিহ্নিত করে আর ফিউচার ফর আমেরিকা তার সমাপ্তিকে চিহ্নিত করে। মিলারাইটদের প্রারম্ভিক আন্দোলন ও সমাপনী আন্দোলনের মধ্যবর্তী সময়ে আমরা সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট চার্চকে দেখি। অ্যাডভেন্টিস্ট চার্চের ইতিহাসবিদদের মতে ১৮৬৬ সালে মিলারাইট আন্দোলনের অবশিষ্টাংশ লাউদিকীয় অবস্থায় প্রবেশ করেছিল, ফলে ১৬৯৮ থেকে ১৮৬৬ সাল পর্যন্ত প্রতিনিধিত্বকারী ফিলাডেলফীয় সময়কালের সমাপ্তি ঘটে।
পূর্ববর্তী প্রবন্ধে আমরা দেখিয়েছি যে ঈশ্বর প্রেরণা লাল সাগর পারাপারের হতাশাকে ১৮৪৪ সালের মহা হতাশার সঙ্গে মিলিয়ে রেখেছে। সেই সময়ে মান্না দ্বারা প্রতিকায়িত বিশ্রাম দিনের পরীক্ষা মোশির ইতিহাসে এসে উপস্থিত হল। একই ভবিষ্যৎবাণীমূলক মুহূর্তে অতিপবিত্র স্থান থেকে আসা আলোটি সমুদ্র পার হয়ে বিশ্বাসের দ্বারা অতিপবিত্র স্থানে প্রবেশকারীদের জন্য বিশ্রাম দিন দিয়ে শুরু করে পরীক্ষা ও শুদ্ধিকরণের একটি প্রক্রিয়া আরম্ভ করেছিল। ১৮৪৪-এর পূর্ববর্তী যে পরীক্ষার প্রক্রিয়া, তা মোশির ইতিহাসে তার জন্মের সময়ে শুরু হয়েছিল, আর মিলারাইটদের ক্ষেত্রে ১৭৪৮ সালে ড্যানিয়েল যে জ্ঞানবৃদ্ধি চিহ্নিত করেছিলেন তার মাধ্যমেই তা শুরু হয়েছিল। সেই জ্ঞানবৃদ্ধি বিচার পর্যন্ত নিয়ে যাওয়া তিন ধাপের এক পরীক্ষার প্রক্রিয়া সৃষ্টি করবে।
অনেকেই পরিশুদ্ধ হবে, শুভ্র করা হবে এবং পরীক্ষিত হবে, কিন্তু দুষ্টেরা দুষ্টতাই করবে এবং দুষ্টদের মধ্যে কেউই বুঝবে না, কিন্তু জ্ঞানীরা বুঝবে। দানিয়েল ১২:১৯।
১৮৪৪ সালের ২২ অক্টোবর বিচার শুরু হওয়াকে দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরা হয়েছিল ফারাওয়ের ওপর বিচার দ্বারা, যা মিশরের জ্যেষ্ঠ পুত্রদের দিয়ে শুরু হয়ে লোহিত সাগরের জলে সমাপ্ত হয়েছিল। একবার জ্ঞানীরা বিশ্বাসের দ্বারা অতি পবিত্র স্থানে প্রবেশ করলে বা লোহিত সাগর অতিক্রম করলে ১৭৯৮ সালে সময়ের শেষ পর্যায়ে শুরু হওয়া পরীক্ষার প্রক্রিয়া ১৮৪৫ এর পরও অব্যাহত থাকে। মোশির ইতিহাসে এটি ১০টি পরীক্ষার মাধ্যমে উপস্থাপিত হয়েছিল, যেগুলোতে ইসরায়েল প্রতিটি ধাপে ব্যর্থ হয়েছিল। ১০টি পরীক্ষার শেষটি ছিল যখন ১২ গুপ্তচর প্রতিশ্রুত দেশটি গিয়ে দেখে এল। মোশির ইতিহাসে প্রথম পরীক্ষা ছিল মান্নার পরীক্ষা, যা সাবাতকে প্রতিনিধিত্ব করে, এবং মিলেরাইটদের ক্ষেত্রে ১৮৪৫ সালের ২২ অক্টোবরের পর প্রথম পরীক্ষা হিসেবে সাবাতই চিহ্নিত হয়েছিল। উভয় সমান্তরাল ইতিহাসেই প্রথম পরীক্ষা সাবাত হওয়ায় মোশির ইতিহাসের পরবর্তী ৯টি পরীক্ষা নির্দেশ করে যে ১৮৪৪ পরবর্তীকালে এমন এক ধারাবাহিক পরীক্ষা থাকবে যা হয় প্রতিশ্রুত দেশে প্রবেশ করাবে বা মৃত্যুর মরুভূমিতে প্রবেশের দিকে নিয়ে যাবে। ১৮৩৭ সাল মিলেরাইট আন্দোলনের চূড়ান্ত পরীক্ষাকে প্রতিনিধিত্ব করে। ১২ গুপ্তচর প্রতিশ্রুত দেশ সম্পর্কে তাদের প্রতিবেদন নিয়ে ফিরে আসলে আমরা এই বিবেচনা শুরু করব।
৪০ দিনের পর তারা ভূমি অনুসন্ধান থেকে ফিরে এলো। তারা এসে মোশি ও আহারনের কাছে এবং ইসরায়েলের সন্তানদের সমস্ত সমাবেশের কাছে পারানের মরুভূমিতে কাদেশে উপস্থিত হল এবং তাদের তথা সমগ্র সমাবেশকে খবর জানাল এবং তাদেরকে দেশের ফল দেখাল। তারা তাকে বলল, তুমি যে দেশে আমাদের পাঠিয়েছিলে আমরা সেখানে গিয়েছিলাম, নিশ্চয়ই সেখানে দুধ ও মধু বইছে, আর এটাই তার ফল। তবু ওই দেশে যারা বসবাস করে তারা শক্তিশালী এবং শহরগুলি প্রাচীর ঘেরা ও খুবই বৃহৎ। তদুপরি আমরা সেখানে আনাকের সন্তানদের দেখেছি। দক্ষিণ দেশে আমালেকীয়রা বাস করে,
পাহাড়ে হিত্তীয়, জেবুসীয় ও আমোরীয়রা বাস করে, আর সমুদ্র তীরে ও জর্দনের তীরবর্তী অঞ্চলে কানানীয়রা বাস করে। তখন কালেব মোশির সামনে লোকদের শান্ত করল এবং বলল, আমরা অবিলম্বে উঠে গিয়ে তা অধিকার করি, কারণ আমরা নিশ্চয়ই তা জয় করতে সক্ষম। কিন্তু যারা তার সঙ্গে গিয়েছিল তারা বলল, আমরা ওই লোকদের বিরুদ্ধে উঠতে সক্ষম নই, কারণ তারা আমাদের চেয়ে শক্তিশালী, এবং তারা যে দেশটি অনুসন্ধান করেছিল সে সম্পর্কে ইসরায়েলের সন্তানদের কাছে কুসমাচার আনল, বলে যে দেশ দিয়ে আমরা তা অনুসন্ধান করতে গিয়েছিলাম সেটি এমন দেশ যা তার বাসিন্দাদের গ্রাস করে ফেলে, এবং সেখানে আমরা যেসব লোককে দেখেছি তারা সবাই উচ্চকায় মানুষ। সেখানে আমরা দৈত্যদেরও দেখেছি, আনাকের পুত্রদের, যারা দৈত্যদেরই বংশধর, এবং আমাদের নিজের চোখে আমরা যেন পঙ্গপালের মতো ছিলাম এবং তাদের চোখেও তেমনই ছিলাম। গণনা পুস্তক ১৩:২৫-৩৩।
গণনা পুস্তক থেকে এই অংশে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য রয়েছে যা সহজেই চোখ এড়িয়ে যেতে পারে যদি সেখানে উপস্থাপিত ইতিহাসকে মিলারাইট আন্দোলনের প্রতিরূপ হিসেবে বিবেচনা না করা হয়। একটি বিষয় হল, যারা মন্দ সংবাদ এনেছিল সেই বিদ্রোহীরা তাদের দশম ও চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থ হয়েছিল, এবং সেই চূড়ান্ত পরীক্ষায় দুই শ্রেণীর মানুষ প্রকাশিত হয়েছিল। আগের নয়টি পরীক্ষার ইতিহাস জুড়ে যে দুই শ্রেণী গড়ে উঠছিল তারা কোন সংবাদ গ্রহণ করবে তার ভিত্তিতেই তাদের চরিত্র প্রকাশ পেয়েছিল। ১৮৬৩ সালে লেবীয় পুস্তকের ২৬ অধ্যায়ে দাসত্ব সম্বন্ধে যে ভবিষ্যৎবাণী রয়েছে তার মাধ্যমে উপস্থাপিত মোশির সংবাদ মিলারাইট অ্যাডভেন্টবাদ প্রত্যাখ্যান করেছিল। জিহোশুয়া ও কালেব যে সংবাদ উপস্থাপন করেছিলেন তা কেবলই দাসত্ব থেকে তাদের মুক্তির সমগ্র ইতিহাস জুড়ে ঈশ্বরের সংবাদের পুনরাবৃত্তি ছিল। মোশির জন্মকাল থেকেই ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাদের দাসত্ব থেকে বের করে বহু শতাব্দী আগে আব্রাহামকে প্রতিশ্রুত দেশে নিয়ে যাবেন। জিহোশুয়া ও কালেব প্রতিনিধিত্ব করেন তাদের যারা মৌলিক সেই সংবাদের ওপর স্থির ছিলেন। অন্য ১০ গুপ্তচর অস্বীকার করেছিল যে ঈশ্বর আসলেই সেই সংবাদ দিয়েছিলেন।
তখন সমগ্র সমাবেশ তাদের কণ্ঠ উচ্চ করে আর্তনাদ করল, এবং লোকেরা সেই রাতে কাঁদল, এবং সমস্ত ইসরায়েলীয়রা মোশি ও হারুনের বিরুদ্ধে গুঞ্জন করল, এবং সমগ্র সমাবেশ তাদের বলল, হায়, যদি আমরা মিশর দেশে মরে যেতাম, অথবা যদি এই মরুভূমিতেই আমরা মরে যেতাম, আর সদাপ্রভু কেন আমাদের এই দেশে এনেছেন, যেন আমরা তরবারির আঘাতে পড়ি আর আমাদের স্ত্রী সন্তানরা লুণ্ঠনের পাত্র হয়, আমাদের জন্য মিশরে ফিরে যাওয়াই কি ভালো নয়? তখন তারা একে অপরকে বলল, আস, আমরা একজন অধিনায়ক নিযুক্ত করি এবং মিশরে ফিরে যাই। গণনা ১৪:০০।
১৮৬৩ সালে জেমস হোয়াইট যখন রিভিউ অ্যান্ড হেরাল্ড পত্রিকায় একটি প্রবন্ধ লিখে মিলারের সাত সময় সম্পর্কে ধারণা প্রত্যাখ্যান করেন, এবং একই বছরে ইউরাইয়া স্মিথ যখন এমন একটি নকল চার্ট প্রকাশ করেন যেখানে লেবীয় পুস্তকের সাত সময় বিষয়ে কোনো উল্লেখই ছিল না, তখন হোয়াইট ও স্মিথ উভয়েই উইলিয়াম মিলারের কাজকে একপাশে সরিয়ে রেখে ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের বাইবেলীয় ব্যাখ্যার পদ্ধতি গ্রহণ করেন, যাদের তারা সদ্য বাবেলের কন্যারা হিসেবে চিহ্নিত করেছিলেন। সেই ধর্মত্যাগীদের পদ্ধতি তারা গাব্রিয়েল স্বর্গদূত কর্তৃক নির্দেশিত মিলারের বার্তাকে প্রত্যাখ্যান করার যুক্তি হিসেবে ব্যবহার করলেন। প্রাচীন ইসরায়েলের দশম পরীক্ষায় তারা সরাসরি বলেছিল, আজ আমরা একজন অধিনায়ক নিযুক্ত করি এবং মিশরে ফিরে চলি। দশম ও চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থতা ঘটেছিল সেই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করার ফলে যা শুরু থেকেই প্রদত্ত প্রতিবেদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল, এবং মিশরের দাসত্বে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা থেকে যখন জিরোমিয়া ১৮৪৩ সালের ব্যর্থ ভবিষ্যৎবাণীতে হতাশাদের প্রতীকীভাবে প্রতিনিধিত্ব করেছিলেন, ঈশ্বর তাকে স্পষ্টভাবে আহ্বান করেছিলেন ঈশ্বরের কাছে এবং বার্তার প্রতি তার পূর্বের উদ্দীপনায় ফিরতে, কিন্তু তাকে এই আদেশও দিয়েছিলেন যে তিনি কখনও তাদের কাছে ফিরে যাবেন না যারা বাবেলের কন্যারা হিসেবে চিহ্নিত হয়েছিল।
অতএব প্রভু এইরূপ বলেন, তুমি যদি ফিরে আসো তবে আমি আবার তোমাকে ফিরিয়ে আনব এবং তুমি আমার সামনে দাঁড়াবে, আর যদি তুমি নিকৃষ্টের মধ্য থেকে মূল্যবানটিকে পৃথক করো তবে তুমি আমার মুখের মতো হবে, তারা যেন তোমার কাছে ফিরে আসে কিন্তু তুমি তাদের কাছে ফিরে যেও না। জেরেমিয়া ১৫:১৯।
১৮৬৩ সালে জেমস হোয়াইট ও ইউরাইয়া স্মিথ একজন নতুন অধিনায়ক নিয়োগ করেছিলেন তাদেরকে সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য
যেখানে যেতে তাদের নিষেধ করা হয়েছিল। জোশুয়া ও ক্যালেব প্রতিনিধিত্ব করেন তাদের, যারা সামনে এগিয়ে যেতে চেয়েছিল। হোয়াইট ও স্মিথ প্রতিনিধিত্ব করেন তাদের, যারা ফিরে যেতে চেয়েছিল।
গণনা পুস্তকের ওই অংশে লক্ষ্য করার মতো আরেকটি বিষয় হল চূড়ান্ত বিদ্রোহ, যার কারণে পরবর্তী ৪০ বছরে সব বিদ্রোহীকে মরুভূমিতে মৃত্যুবরণ করতে দণ্ডিত করা হয়েছিল। বাইবেলের ভবিষ্যৎবাণীতে একদিন এক বছর নীতিকে প্রতিষ্ঠিত করে এমন দুটি প্রধান প্রামাণ্যের একটি। এই নীতিটিই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীমূলক নিয়ম ছিল, যা মিলার চিরস্থায়ী সুসমাচার ও প্রথম স্বর্গদূতের বার্তা উন্মোচনে ব্যবহার করেছিলেন। এই নিয়মের আরেক বাইবেলি সাক্ষ্য ইজেকিয়েল পুস্তকে পাওয়া যায়।
আর যখন তুমি এগুলো সম্পন্ন করবে, তখন আবার তোমার ডান পার্শ্বে শো, এবং তুমি ৪০ দিন যিহুদার গৃহের অপরাধ বহন করবে। আমি তোমার জন্য প্রতিদিনকে এক বছর হিসেবে ধার্য করেছি। ইজেকিয়েল ৪:৬।
একদিনকে এক বছর ধরা নীতি প্রতিষ্ঠা করেছে এমন দুটি পদ্য সম্পর্কে যে বিষয়টি প্রায়ই নজরে পড়ে না, তা হল উভয় পদ্যের ঐতিহাসিক প্রেক্ষাপট।
তোমরা যে সংখ্যক দিন ভূমিটি অনুসন্ধান করেছিলে, ৪০ দিন,
দিনকে এক বছর গণ্য করে, তোমরা ৪০ বছর তোমাদের অপরাধের দায় বহন করবে, এবং তোমরা আমার প্রতিশ্রুতি ভঙ্গ জানবে। গণনা ১৪:৩৪।
গণনার বইয়ের পদটি প্রাচীন ইসরায়েলের সূচনাকালে ঘটেছিল, এবং তা ঈশ্বরের চুক্তির জনগণের বিদ্রোহকে প্রতিকায়িত করেছিল। আর ইজেকিয়েলের বইয়ের পদটি প্রাচীন ইসরায়েলের অন্তিমকালে ঘটেছিল, এবং সেটিও ঈশ্বরের চুক্তির জনগণের বিদ্রোহকেই প্রতিকায়িত করেছিল। শুরুতে শাস্তি ছিল মরুভূমিতে মৃত্যু, আর শেষে শাস্তি ছিল শত্রুদের দেশে দাসত্ব। একদিন এক বছর নীতি চুক্তির জনগণের বিদ্রোহকেই বিশেষভাবে তুলে ধরে। দুটি শাস্তি, একটি শুরুতে এবং একটি শেষে, কিন্তু দুটিই ভিন্ন। প্রথমটি ছিল মরুভূমির যাত্রাপথে ক্রমান্বয়ে মৃত্যুবরণ, আর শেষটি ছিল আক্ষরিক ব্যাবিলনে বন্দিদশা ও দাসত্ব।
তখন মোশি ও হারুন সমগ্র ইসরায়েলীয়দের সমাবেশের সামনে মুখ থুবড়ে পড়লেন, আর নুনের পুত্র জিহোশুয়া এবং ইয়েফুন্নের পুত্র কালেব, যারা দেশটি অনুসন্ধান করা লোকদের মধ্যে ছিলেন, তারা নিজেদের পোশাক ছিঁড়ে ফেললেন, এবং তারা ইসরায়েলীয়দের সমগ্র সভাকে বললেন, আমরা অনুসন্ধান করার জন্য যে দেশে গিয়েছিলাম সেই দেশটি অত্যন্ত উত্তম দেশ। যদি প্রভু আমাদের প্রতি প্রসন্ন হন, তবে তিনি আমাদের সেই দেশে নিয়ে যাবেন এবং আমাদের তা দেবেন, এক দেশ যেখানে দুধ ও মধু প্রবাহিত হয়। শুধু তোমরা প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করো না, আর দেশবাসীদের ভয় করো না, কারণ তারা আমাদের জন্য খাদ্যস্বরূপ, তাদের রক্ষা তাদের থেকে সরে গেছে, আর প্রভু আমাদের সঙ্গে আছেন, তাদের ভয় করো না। কিন্তু সমগ্র সমাবেশ বললেন, তাদের প্রস্তরাঘাতে মেরে ফেলো। তখন প্রভুর মহিমা সমাবেশের তম্বুতে সমগ্র ইসরায়েলীয়দের সামনে প্রকাশ পেল, এবং প্রভু মোশিকে বললেন, এই জাতি কতদিন পর্যন্ত আমাকে উত্তেজিত করবে, এবং আমি তাদের মধ্যে যে সব লক্ষণ দেখিয়েছি সত্ত্বেও তারা আর কতদিন আমার ওপর বিশ্বাস করবে না। আমি তাদের মহামারীতে আঘাত করব, তাদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করব, এবং তোমার থেকে তাদের চেয়ে বৃহত্তর, অধিক পরাক্রমশালী একটি জাতি গড়ে তুলব। তখন মোশি প্রভুকে বললেন, তাহলে মিশরীয়রা এ কথা শুনবে, কারণ তুমি তোমার পরাক্রমে এই জাতিকে তাদের মধ্য থেকে বের করে এনেছ, আর তারা এই দেশের অধিবাসীদের তা জানিয়ে দেবে, কারণ তারা শুনেছে যে তুমি প্রভু এই জাতির মধ্যে আছো, যে তুমি প্রভু মুখোমুখি দেখা দাও, আর তোমার মেঘ তাদের ওপর স্থির থাকে, এবং তুমি দিনের বেলায় মেঘের স্তম্ভে আর রাত্রে অগ্নিস্তম্ভে তাদের আগে আগে চল। এখন তুমি যদি এই সমস্ত জাতিকে এক মানুষের মতো হত্যা করো, তবে যে জাতিগুলো তোমার খ্যাতি শুনেছে তারা বলবে, প্রভু যে দেশ তাদের দিতে শপথ করেছিলেন সেখানে এই জাতিকে নিয়ে যেতে তিনি সক্ষম নন বলে তিনি তাদের মরুভূমিতে হত্যা করেছেন। আর এখন আমি মিনতি করছি, তুমি যেমন বলেছ তদনুসারে আমার প্রভুর শক্তি মহান রূপে প্রকাশিত হোক। প্রভু ধৈর্যশীল ও মহাদয়ালু, তিনি দোষ ও অপরাধ ক্ষমা করেন, কিন্তু তিনি দোষীকে কোনোদিন নির্দোষ ঘোষণা করেন না। তিনি পিতৃদের অপরাধের শাস্তি সন্তানদের উপর তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত দেন। এই জাতির অপরাধকে তোমার করুণার মহত্ব অনুসারে এবং যেমন তুমি মিশর থেকে আরম্ভ করে এ পর্যন্ত এই জাতিকে ক্ষমা করে এসেছ, তেমনি আমি মিনতি করছি, ক্ষমা করো। গণনা ১৪:২৯।
এই পদগুলিতে বর্ণিত ইতিহাসটি বিদ্রোহের দিন নামে পরিচিত একটি বাইবেলীয় প্রতীকে পরিণত হয়েছে। বিদ্রোহের দিনের উল্লেখ
গীতসংহিতা ৯৫, জিরমিয়া ৩২ এবং ইব্রীয় ৩ আছে, তবে আমরা এই মুহূর্তে সেই প্রতীকটি আলোচনা করব না। পূর্ববর্তী অংশে একটি গুরুত্বপূর্ণ নীতি চিহ্নিত করা হয়েছে, যা অবশ্যই স্বীকার করতে হবে। এই অংশে সেই নীতিটি নবী সমুয়েল, লুসিফার, এলেন হোয়াইট এবং অবশ্যই মুসার মাধ্যমেও উদাহৃত হয়েছে।
তাকে তারা বলল, দেখ, তুমি বৃদ্ধ হয়েছ, আর তোমার পুত্ররা তোমার পথে চলে না। এখন আমাদের জন্য এমন একজন রাজা স্থাপন কর যে আমাদের বিচার করবে, যেমন সব জাতির আছে। কিন্তু তারা যখন বলল, আমাদের বিচার করার জন্য আমাদের একজন রাজা দাও, তখন বিষয়টি সমুয়েলের অপ্রিয় হল এবং সমুয়েল প্রভুর কাছে প্রার্থনা করলেন। তখন প্রভু সমুয়েলকে বললেন, লোকেরা তোমার কাছে যা কিছু বলে তাদের কথায় কর্ণপাত কর, কারণ তারা তোমাকে নয় আমাকে প্রত্যাখ্যান করেছে, যেন আমি তাদের উপর রাজত্ব না করি। যেদিন আমি তাদের মিশর থেকে বার করে এনেছি সেদিন থেকে আজ পর্যন্ত তারা যে সকল কাজ করেছে, যার দ্বারা তারা আমাকে ত্যাগ করে অন্য দেবতাদের সেবা করেছে, ওরূপই তারা তোমার সাথেও করছে। এখন তাই তাদের কথায় কর্ণপাত কর, তবে তাদের গম্ভীরভাবে সাবধান করে দাও এবং তাদের ওপর যে রাজা রাজত্ব করবে তার রীতিনীতি তাদের দেখিয়ে দাও। তখন সমুয়েল, যারা তার কাছে একজন রাজা চেয়েছিল, সেই লোকদের কাছে প্রভুর সমস্ত বাক্য বললেন। তিনি বললেন, তোমাদের উপর যে রাজা রাজত্ব করবে তার রীতি এই, সে তোমাদের পুত্রদের নিয়ে নিজের জন্য নিযুক্ত করবে, তার রথের জন্য আর অশ্বারোহী হওয়ার জন্য, এবং কেউ কেউ তার রথের সামনে দৌড়াবে। সে নিজের জন্য হাজারের অধিনায়ক ও ৫০ অধিনায়ক করবে, এবং তাদেরকে তার জমি চাষ করতে, তার ফসল কাটতে, তার যুদ্ধের অস্ত্রশস্ত্র ও তার রথের উপকরণ তৈরি করতে লাগাবে। সে তোমাদের কন্যাদের সুগন্ধ দ্রব্য প্রস্তুতকারিণী, রাঁধুনি ও রুটি রাঁধুনিতে পরিণত করবে। সে তোমাদের ক্ষেত, তোমাদের দ্রাক্ষাক্ষেত্র ও তোমাদের জলপাই বাগান সেরাগুলো নিয়ে তার দাসদের দেবে। সে তোমাদের শস্য ও দ্রাক্ষাক্ষেত্রের দশমাংশ নেবে এবং তা তার কর্মকর্তাদের ও তার দাসদের দেবে। সে তোমাদের দাস দাসী, তোমাদের উৎকৃষ্ট যুবকদের এবং তোমাদের গাধাগুলিকে নিয়ে নিজের কাজে লাগাবে। সে তোমাদের ভেড়াগুলির দশমাংশ নেবে আর তোমরা তার দাস হবে। আর সেই দিনে তোমরা সেই রাজা সম্বন্ধে, যাকে তোমরা নিজেরাই বেছে নিয়েছ, তার কারণে আর্তনাদ করবে। কিন্তু সেই দিনে প্রভু তোমাদের শুনবেন না। তবুও লোকেরা সমুয়েলের কথা মানতে অস্বীকার করল। তারা বলল, না, আমাদের ওপর একজন রাজা থাকুক, যাতে আমরাও সব জাতির মতো হই, এবং আমাদের রাজা আমাদের বিচার করুক, আমাদের সামনে বেরিয়ে যাক ও আমাদের যুদ্ধে লড়ুক। তখন সমুয়েল লোকদের সমস্ত কথা শুনলেন এবং সেগুলো প্রভুর কাছে জানালেন। প্রভু সমুয়েলকে বললেন, তাদের কথায় কর্ণপাত কর এবং তাদের জন্য একজন রাজা স্থাপন কর। তখন সমুয়েল ইসরায়েলের লোকদের বললেন, তোমাদের প্রত্যেকে নিজের নিজের নগরে ফিরে যাও। ১ সমুয়েল ৮:৫-২৩।
এই অংশে প্রাচীন ইসরায়েল ঈশ্বরকে তাদের রাজা হিসেবে প্রত্যাখ্যান করে এবং এই ইতিহাস ভবিষ্যতের সেই সময়ের দিকে নির্দেশ করে, যখন তারা ঘোষণা করেছিল যে কাইসার ছাড়া তাদের কোনো রাজা নেই। তারা ঈশ্বরের শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছিল এবং জোর দিয়ে দাবি করেছিল যে তাদের নিজ জাতির মধ্য থেকে একজন রাজা দেওয়া হোক। কিন্তু শেষ পর্যন্ত তারা ঘোষণা করল যে তাদের রাজা একজন রোমীয় রাজা। শেষ দিনগুলোতে রোমীয় রাজা হল রোমের পোপ।
কিন্তু তারা চিৎকার করে বলল, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও, ওকে ক্রুশবিদ্ধ করো। পিলাত তাদের বললেন, আমি কি তোমাদের রাজাকে ক্রুশবিদ্ধ করব? মহাযাজকেরা জবাব দিল, কাইসার ছাড়া আমাদের কোনো রাজা নেই। যোহন ১৯:১৫।
ঈশ্বর শাসনের প্রত্যাখ্যান সামুয়েলের কাছে এতটাই অপমানজনক ও ব্যক্তিগত ছিল যে তিনি এটিকে তার নবীর পদ প্রত্যাখ্যান করা বলে বুঝেছিলেন। কিন্তু ঈশ্বর নিশ্চিত করলেন যে সামুয়েল বুঝতে পারলেন তাদের এই প্রত্যাখ্যানটি ছিল ঈশ্বরের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে নয়। যে দুইটি অংশে প্রাচীন ইসরায়েলের বিদ্রোহের সঙ্গে মোসেস ও সামুয়েলের নবীয় সম্পর্ক তুলে ধরা হয়েছে, সেগুলো দেখায় যে সেই বিদ্রোহের পর যে শাস্তি এসেছিল তা প্রাচীন ইসরায়েলের সমাপ্তি ছিল না। তখনও যোশুয়া ও ক্যালেবের প্রতিনিধিত্বে এমন একটি দল ছিল যারা প্রতিশ্রুত দেশে প্রবেশ করবে, এবং সামুয়েলের কাহিনীতে প্রাচীন ইসরায়েলের সমাপ্তি ঘটেছিল ইসরায়েলের রাজাদের যুগের শেষে, শুরুতে নয়।
মোশি ঈশ্বরের সঙ্গে যুক্তি করলেন যাতে তিনি প্রাচীন ইসরায়েলের সঙ্গে কাজ চালিয়ে যান, কারণ মোশির যুক্তি ছিল যে ঠিক তখনই তাদের সমাপ্তি ঘটালে তার লোকদের মুক্তির পবিত্র ইতিহাস এবং আব্রাহামের কাছে প্রতিশ্রুত দেশে তাদের নিয়ে যাওয়ার তার প্রতিশ্রুতি বিকৃতভাবে উপস্থাপিত হতো। এখানে মূল কথা হল, ঈশ্বর যখন কোনো বিদ্রোহকে সত্যের সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে চান, তখন তিনি সেই বিদ্রোহকে ঘটতে এবং চলতে দিতে বেছে নেন।
সমুয়েল যে ধার্মিক ক্ষোভের মনোভাব প্রকাশ করেছিলেন তা এলেন হোয়াইটও প্রকাশ করেছিলেন।
আমাদের জনগণের মধ্যে এমন দৃঢ় আত্মতুষ্টি এবং আলোকে গ্রহণ ও স্বীকার করতে এমন অনিচ্ছা আমি আগে কখনো দেখিনি, যেমনটি মিনিয়াপোলিসে প্রকাশ পেয়েছিল। আমাকে দেখানো হয়েছে যে ওই সভায় প্রকাশিত মনোভাবকে যারা লালন করেছিল তারা যতক্ষণ না নিজেদের অহংকার ত্যাগ করে নম্র হয় এবং স্বীকার করে যে তারা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত ছিল না, বরং তাদের মন ও হৃদয় পূর্বাগ্রহে পূর্ণ ছিল, ততক্ষণ স্বর্গ থেকে তাদের কাছে পাঠানো সত্যের মহামূল্য উপলব্ধি করার জন্য তাদের মধ্যে একজনও আর কখনো স্পষ্ট আলো পাবে না। প্রভু তাদের কাছে আসতে, তাদের আশীর্বাদ করতে এবং তাদের পশ্চাৎপসরণ থেকে আরোগ্য দিতে ইচ্ছা করেছিলেন, কিন্তু তারা কর্ণপাত করল না। যে আত্মা কোরা, দাথান ও আবিরামকে প্রণোদিত করেছিল সেই একই আত্মা দ্বারা তারা চালিত ছিল। ইসরায়েলের সেই লোকেরা এমন সব প্রমাণের বিরোধিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যা তাদের ভুল প্রমাণ করত, এবং তারা তাদের অসন্তোষের পথে চলতেই থাকল যতক্ষণ না অনেকে বিচ্যুত হয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছিল।
ইরা কারা ছিল? দুর্বল নয়, অজ্ঞ নয়, অপ্রবুদ্ধও নয়। সেই বিদ্রোহে সভার মধ্যে খ্যাতিমান 250 জন প্রধান ছিল, নামকরা পুরুষ। তাদের সাক্ষ্য কি ছিল? সমস্ত সভাসদ পবিত্র প্রত্যেকেই, এবং প্রভু তাদের মধ্যে আছেন। তাহলে তোমরা কেন প্রভুর সভার উপর নিজেদের তুলে ধরছ? নম্বর 16:3। যখন কোরাহ ও তার সঙ্গীরা ঈশ্বরের বিচারের অধীনে ধ্বংস হল, যাদের তারা প্রতারণা করেছিল সেই লোকেরা এই অলৌকিক ঘটনায় প্রভুর হাত দেখল না। পরের দিন সকালে সমগ্র সভা মূসা ও হারুনের বিরুদ্ধে অভিযোগ আনল, তোমরা প্রভুর লোকদের হত্যা করেছ, এবং মহামারী সভার ওপর নেমে এল আর 14,000-এরও বেশি লোক নিধন হল।
আমি যখন মিনিয়াপোলিস ত্যাগ করার ইচ্ছা করলাম তখন প্রভুর দূত আমার পাশে এসে দাঁড়ালেন এবং বললেন, তা নয়, ঈশ্বর এই স্থানে তোমার জন্য একটি কাজ রেখেছেন। লোকেরা কোরাহ, দাথান ও আবিরামের বিদ্রোহের পুনরাবৃত্তি করছে। আমি তোমাকে তোমার উপযুক্ত স্থানে স্থাপন করেছি। যারা আলোর মধ্যে নয় তারা তা স্বীকার করবে না, তারা তোমার সাক্ষ্যের প্রতি কর্ণপাত করবে না, কিন্তু আমি তোমার সঙ্গে থাকব। আমার অনুগ্রহ ও শক্তি তোমাকে সমর্থন করবে। তারা তোমাকে নয়, বরং যে বার্তাবাহক ও যে বার্তা আমি আমার লোকদের কাছে পাঠাই সেটিকেই তুচ্ছ করছে। তারা প্রভুর বাক্যকে অবজ্ঞা করেছে, শয়তান তাদের চোখ অন্ধ করেছে এবং তাদের বিচার বুদ্ধি বিকৃত করেছে, এবং প্রত্যেক প্রাণ যদি তাদের এই পাপ, ঈশ্বরের আত্মাকে অপমান করে এমন এই অপবিত্র স্বাধীন চেতা মনোভাব থেকে অনুতাপ না করে, তবে তারা অন্ধকারে চলবে। তারা যদি অনুতাপ করে ফিরে না আসে যাতে আমি তাদের আরোগ্য করতে পারি, তবে আমি প্রদীপাধারকে তার স্থান থেকে সরিয়ে দেব। তারা তাদের আত্মিক দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করে ফেলেছে। তারা চায় না যে ঈশ্বর তার আত্মা ও তার শক্তি প্রকাশ করুন, কারণ আমার বাক্যের প্রতি তাদের বিদ্রূপ ও ঘৃণার আত্মা রয়েছে। হালকা ভাব, তুচ্ছতা, ঠাট্টা, বিদ্রূপ ও রসিকতা প্রতিদিনই চর্চা করা হচ্ছে। তারা আমাকে খোঁজার জন্য তাদের হৃদয় স্থির করেনি। তারা নিজেদের প্রজ্বলিত করা স্ফুলিঙ্গের আলোয় চলেছে, এবং তারা যদি অনুতাপ না করে তবে দুঃখে শয়ন করবে। প্রভু এইরূপ বলেন, তোমার কর্তব্যস্থলে দৃঢ়ভাবে দাঁড়াও, কারণ আমি তোমার সঙ্গে আছি এবং তোমাকে না ছেড়ে যাব, না ত্যাগ করব। ঈশ্বরের এই কথাগুলো আমি উপেক্ষা করতে সাহস করিনি। দ্য 1888 ম্যাটেরিয়ালস 10 সংসাত্ত।
সিস্টার হোয়াইট সামুয়েলের মনোভাবের অনুরূপ অবস্থান নিয়েছিলেন এবং তাকে বলা হয়েছিল বিদ্রোহীদের ও তাদের বিদ্রোহের সঙ্গে থাকতে এবং তার দায়িত্বের চৌকিতে দাঁড়িয়ে থাকতে। তিনি ভবিষ্যদ্বক্ত্রী, বিদ্রোহীদের ও তাদের বিদ্রোহকে তাদের নিজেদের ওপরেই ছেড়ে দিতে সিদ্ধান্ত নেওয়ার পর তাকে নিজের চৌকিতে দাঁড়িয়ে থাকতে আদেশ দেওয়া হয়েছিল।
প্রথম উল্লেখের নিয়ম যা আলফা এবং ওমেগা নীতির একটি প্রধান উপাদান, নির্দেশ করে যে কোনো বিষয় প্রথমবার উল্লেখ হওয়ায় সর্বোচ্চ গুরুত্ব বহন করে। লুসিফারের বিদ্রোহের একেবারে সূচনা লগ্নেই যুক্ত ছিল এই সত্য যে ঈশ্বর চাইলে লুসিফারের মনে উদ্ভূত তার একেবারে প্রথম স্বার্থপর চিন্তার মুহূর্তেই তাকে বিলুপ করার জন্য প্রয়োজনীয় সমস্ত ক্ষমতা তার ছিল। ঈশ্বর লুসিফারকে সৃষ্টি থেকে অপসারণ করতে পারতেন এবং তার এমন ক্ষমতা আছে যে তিনি যদি তা বেছে নিতেন তবে এমনভাবে তা করতে পারতেন যে অন্য কোনো স্বর্গদূতই জানত না কি ঘটেছে। অবশ্যই তিনি তা করেননি, কারণ অন্যান্য কিছুর পাশাপাশি তা তার চরিত্রের অস্বীকার হতো। তবুও তার কাছে সেই সৃজনশীল ক্ষমতা আছে যা তাকে ঠিক ওই কাজটাই করতে দিত, কিন্তু তিনি তা করেননি। তিনি ধৈর্য সহকারে অনুমতি দিলেন যাতে বিদ্রোহটি তার চরিত্রের সাক্ষ্যের অংশ হয়ে ওঠে, স্বর্গে যে বিরোধ শুরু হয়েছিল এবং যা শেষ পর্যন্ত পৃথিবীতে নেমে আসার কথা ছিল তার সাক্ষ্যেরও অংশ হয়ে ওঠে। প্রাচীন ইসরায়েলের জন্য মোশির সংলাপও ঠিক এই কাজটাই করেছিল। ঈশ্বর বিদ্রোহীদের সেই প্রজন্মকে মরুভূমিতে মরতে দিয়েছিলেন এবং সেই ইতিহাসকে বাইবেলীয় উদাহরণ হিসাবে ব্যবহার করেছিলেন যাতে চিরস্থায়ী সুষমাচারের সঙ্গে যুক্ত সত্যগুলো আরও অগ্রসর করা যায়।
তেমনই অবস্থা ছিল সমুয়েলের দিনে ঈশ্বরকে রাজা হিসেবে প্রত্যাখ্যান করার ঘটনাতেও। সমুয়েলের ব্যক্তিগত বিশ্বাস ও ভবিষ্যৎবাণীমূলক জ্ঞান সত্ত্বেও তাকে এগিয়ে গিয়ে তার কর্তব্য পালনে অবিচল থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক ও ঐতিহাসিক তত্ত্বাবধানের এই দিকটি বাবিলীয় বন্দিত্বের পর মন্দির পুনর্নির্মাণেও দেখা যায়। ঈশ্বর ৭০ বছরের বন্দিত্বের প্রতিটি দিক পূর্বেই ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তা পরিচালনা করেছিলেন। জিরুসালেমে প্রত্যাবর্তন, জিরুসালেমের পুনর্নির্মাণ, মন্দির, রাস্তা ও প্রাচীর, তিনি সময় সংক্রান্ত ভবিষ্যৎবাণী স্থির করেছিলেন যা নির্দেশ করেছিল কখন তারা বন্দিত্ব থেকে মুক্ত হবে। ২৩০০ বছরের সূচনা চিহ্নিত করতে কতগুলো ফরমান থাকবে তাও তিনি নির্দিষ্ট করেছিলেন। তিনি কোরেশকে নামসহ চিহ্নিত করেছিলেন, সেই অজাতীয় রাজা যে প্রথম ফরমান দিয়ে প্রক্রিয়ার সূচনা করবে। জিরুসালেম ও মন্দিরের পুনর্নির্মাণের সব দিক নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছিল এবং তিনি সেই কাজ সম্পন্ন করতে ধার্মিক পুরুষ ও নবীদের তুলে দাঁড় করিয়েছিলেন।
সব স্পষ্ট ঐশ্বরিক ভবিষ্যৎবাণীমূলক পূর্বজ্ঞান ও হস্তক্ষেপ সত্ত্বেও যে বিদ্রোহ বাবিলনে বন্দিত্বের দিকে নিয়ে গিয়েছিল তা ইতিমধ্যেই ঈশ্বরের জনগণের সঙ্গে তার ব্যক্তিগত উপস্থিতির সমাপ্তি ঘটিয়েছিল। পুনর্নির্মিত মন্দিরে শেখিনার মহিমা আর কখনও ফিরে আসেনি, যদিও অতিপবিত্র স্থানে শেখিনার উপস্থিতিতে মন্দির আর কখনও আশীর্বাদ প্রাপ্ত হয়নি, তবু সমগ্র ইতিহাসটাই জগতের অন্তিমকালের ইতিহাসকে ভবিষ্যৎবাণীমূলক কাঠামো দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছিল। সে অর্থে যে মন্দির পুনর্নির্মিত হয়েছিল তা ঈশ্বরের উপস্থিতি নয় বরং ইসরায়েলের বিদ্রোহের সাক্ষ্য ছিল। তবুও সেই ইতিহাসের নবীগণ যেমন সামুয়েল এবং মিনিয়াপোলিসের সিস্টার হোয়াইট নবীর ভূমিকায় সেবা করতে থাকলেন।
খ্রিস্ট ও শয়তানের মধ্যে মহাসংঘর্ষের প্রসঙ্গে প্রথমেই উল্লেখ করা হয়েছে লুসিফারের বিদ্রোহের কথা এবং ঈশ্বর তার নিজস্ব উদ্দেশ্যে সেই বিদ্রোহকে চলতে দিয়েছিলেন। সামুয়েল অন্যান্য জাতির মতো হতে ইসরায়েলের আকাঙ্ক্ষার বিরুদ্ধে তার ন্যায়সঙ্গত ক্ষোভ থাকা সত্ত্বেও প্রথম দুই রাজার অভিষেকে অংশ নিতে নির্দেশিত হয়েছিলেন, আর ঈশ্বরের নবীরা ঈশ্বরের মন্দির পুনর্নির্মাণে অংশ নিয়েছিলেন, সেই মন্দির যেখানে আর কখনও ঈশ্বরের শেকিনা উপস্থিতি থাকবে না।
১৮৬৩ সালে অ্যাডভেন্টবাদের বিদ্রোহ ঢেকে দিতে যারা ভবিষ্যৎবাণীর বিরুদ্ধে তাদের কল্পকাহিনীর পদ ব্যবহার করে এবং যারা তাদের তর্কের ভিত্তি হিসেবে এই যুক্তিটি বেছে নেয় যে ১৮৬৩ সালে যদি কোনো ভুল ঘটে থাকে তবে ভবিষ্যৎ দক্ত্রী তা নিষেধ করতেন, তারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহের প্রথম উল্লেখেই যে প্রথম নীতি চিহ্নিত হয়েছে তা ইচ্ছাকৃতভাবে অগ্রাহ্য করছে। ঈশ্বর নিজ উদ্দেশ্যে বিদ্রোহকে অনুমতি দেন এবং তিনি যদি চান যে উদ্ভূত হতে পারে এমন বিদ্রোহসমূহে তার ভবিষ্যৎ দক্তারা নিরপেক্ষ বা নীরব থাকুন, তবে সেটি তারই সিদ্ধান্ত।
১৮৪৪ থেকে ১৮৬৩ সালের পরীক্ষা পর্ব, যা লোহিত সাগর পার হওয়ার পর প্রাচীন ইসরায়েল যে ১০টি পরীক্ষায় ব্যর্থ হয়েছিল তা দ্বারা প্রতিকায়িত হয়েছে, তা আমরা বিবেচনা করতে শুরু করলে এই বাইবেলীয় সত্যটি বোঝা অত্যাবশ্যক। ঈশ্বরের নবীরা
আনুগত্যের সময়ে যেমন, তেমনি অবাধ্যের সময়েও তাঁর নবী হিসেবেই কাজ করেন, এবং কখনও কখনও এমন বিষয়েও তারা আপত্তি তোলেন না যেগুলো উপরি উপরি দেখলে মনে হয় একজন নবীর প্রতিবাদ করা উচিত। কখনও কখনও তারা বিদ্রোহ সম্পর্কে স্পষ্টভাবেই অবগত থাকেন কিন্তু সংযত থাকেন, আবার কখনও প্রভু বিদ্রোহের ব্যাপারে তাদের চোখ ঢেকে রাখেন। এই দৃষ্টিভঙ্গি স্বীকৃত হলে 1863 বাইবেলীয় ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্যের ইতিহাসে প্রোটেস্ট্যান্টবাদের শিং এবং প্রজাতন্ত্রবাদের শিং উভয়ের ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে।
আমিও নবীদের মাধ্যমে কথা বলেছি, বহু দর্শন দিয়েছি এবং নবীদের পরিচর্যার মাধ্যমে উপমা ব্যবহার করেছি। হোশেয়া 12:10।